আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
এসবিএস বাংলা কলকাতা থেকে বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিকতম খবরগুলো উপস্থাপন করছি আমি পার্থ মুখোপাধ্যায়। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান 19 নভেম্বর বুধবার ভারত সফরে যাচ্ছেন। সেখানে তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেবেন। কলম্বো সিকিউরিটি কনক্লেভের আওতায় দিল্লিতে 20 নভেম্বর ভারত মহাসাগর ঘিরে থাকা 5 দেশের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মে বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা। জানা গিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমানকে অক্টোবর মাসে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছিল। এবারে সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে ভারত। এদিকে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক মহিলা, তাদের বাদ দিয়ে উন্নয়ন চিন্তা করলে তা ভুল হবে, এমনটাই বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্যান্য সংবাদ মাধ্যমের খবর, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে সেনাপ্রধান বলেছেন দেশের উন্নয়নের স্বার্থে মহিলাদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেছেন সবার আগে ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সঙ্গে দেশের জন্য কাজ করতে হবে।
দেশে যদি 50% যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে তাহলে সেটা একটা ভুল হবে। আমরা অনেকেই স্বশিক্ষিত হই, সুশিক্ষিত হই না, ভালো ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ নাম্বার পেয়ে উত্তীর্ণ হই, ইউনিভার্সিটিতে ভালো করি, পিএইচডি করি, বড় বড় জেনারেল হয়ে যাই, সেক্রেটারি হই, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা চলে যাই, কিন্তু যেহেতু নৈতিকতার কারো কারো মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না।
ওদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় উদ্দেশ্যের ভাষণে জানিয়েছেন আগামী বছর জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট একসঙ্গেই হবে। বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমগুলোর খবর, জাতীয় উদ্দেশ্যের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার পরে জাতীয় ঐক্যমত্য কমিশন গণভোটের নির্ঘণ্ট স্থির করার ভার অন্তর্বর্তী সরকারকে দিয়েছিল, তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। গণভোটের প্রস্তাব পাশ হলে আগামী জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসাবে 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। নির্ধারিত সময়ে সংসদ এটি করতে ব্যর্থ হলে সংস্কার প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন,
পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে। প্রিয় দেশবাসী, অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। গত 15 মাসে আমরা সেই চ্যালেঞ্জ উত্তরাতে সক্ষম হয়েছে।
অন্যদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ, একই সঙ্গে সাধারণ নির্বাচন এবং গণভোটের আয়োজন আদতে সংস্কারকে গুরুত্বহীন করার একটা ফাঁদ। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ব্যাপারে আদৌ মনোযোগী নয়। সরকারে কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশাসনে রূপান্তরের চেষ্টা চলছে। জামাত নেতার দাবি, একই সঙ্গে জোড়া নির্বাচন হলে মানুষের মনোযোগের অভাবে গণভোটে যদি ভোট কম পড়ে তাহলে যারা সংস্কার বিরোধী তারা বলবেন যেহেতু ভোট কম পড়েছে জনগণ গণভোট চায়নি বলে বিবেচিত হোক, এর মাধ্যমে তারা সংস্কার থেকে সরে আসবেন। জামায়াতের নায়েবে আমির বলেছেন,
আমরা দেখলাম যে সরকার খুব স্পষ্টভাবে বলেছেন জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনেই হবে। আসলে পুরো জাতি চেয়েছিল গণভোট আলাদা হইতে হবে। যদি ভোট সেদিন মানুষের মনোযোগের অভাবে কম হয় তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারাই সেদিন আবার এই প্রশ্ন উঠাবে, যেহেতু গণভোটের ব্যাপারে ভোট কম হয়েছে সুতরাং এটা জনগণ চায়নি বলে বিবেচিত হোক এবং তারা সংস্কার থেকে সেদিন চলে যাবে। এটা একটা ফাঁদ আমরা মনে করি এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে।
এর মধ্যে বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, গণভোটের চারটি প্রশ্নের কোনো একটার সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়। তিনি বলেছেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে তা স্থায়ী হবে না। 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে সেই তিমিরে মানুষ থেকে যাবে। সাধারণ মানুষ বুঝতে পারবে সেই আলোকে গণভোটের প্রশ্নমালা করার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গণভোট আপনি, আমরা যেটা দেখলাম চারটা প্রশ্ন আছে, চারটা প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ বা না, তো সেই জায়গা তো নাই, না এর কোনো জায়গা নেই। আমি চারটা প্রশ্নের কোনোটার সাথে একমত নই, তাহলে আমি না কথাটা কোথায় লিখব, সেটা তো ওখানে স্পষ্টভাবে নাই নেই। এটা আজকে যারা বিশেষজ্ঞ তারাও বলছেন যে আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি, তাহলে এই না পারাটা আমি লিখব কোথায়, সেই সেই জায়গাটুকু নাই, সেই বিধানটুকু এই এই ইয়ের মধ্যে রাখা হয়নি, গণভোটের মধ্যে রাখা হয়। যদি এরকমই পরিস্থিতি, কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটার সাস্টেনেবিলিটি, সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয়।
এর মধ্যে খবর, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় এবং পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আসন্ন নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট সহ বিমান এবং নৌখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ইস্যু বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। এবার ভারতের খবর, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ক্রেমলিন। তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট পুতিন আগামী ডিসেম্বর মাসে ভারত সফরে আসতে পারেন। তিনি শেষ 2021 সালের ডিসেম্বর মাসে ভারত সফর করেছিলেন। সেই সফরে কয়েক মাস পর 2022 সালের ফেব্রুয়ারিতে তিনি ইউক্রেনে রুশ সেনা পাঠানোর নির্দেশ দেন, যা থেকে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বছরের শেষের দিকে নির্ধারিত প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় যে চারজন চিকিৎসক বা ডাক্তারের নাম উঠে এসেছে, তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছে জাতীয় মেডিকেল কমিশন। এই চার চিকিৎসক দেশের আর কোথাও কখনো প্র্যাকটিস করতে পারবেন না। চারজনেরই ভারতীয় মেডিকেল রেজিস্টার IMR এবং জাতীয় মেডিকেল রেজিস্টার NMR বাতিল করা হয়েছে। বলা হয়েছে ডাক্তারি পেশায় যে সততা শালীনতা প্রয়োজন, তার সঙ্গে এবং জনগণের আস্থার সঙ্গে এই চার চিকিৎসকের আচরণ অসঙ্গতিপূর্ণ। উল্লেখ্য, দিল্লিতে কদিন আগে লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণে 13 জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 30 জনেরও বেশি। এর আগে এবং পরে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে গোয়েন্দারা বিপুল পরিমাণে বিস্ফোরক এবং দিল্লির কাছে একটি বেসরকারি মেডিকেল কলেজের কিছু ডাক্তার এবং ছাত্রের যোগাযোগ খুঁজে পায়। ভারতের জম্মু কাশ্মীরের নওগাম থানায় ওই উদ্ধার করা প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট রাখা হয়েছিল, কিন্তু তার কদিন পরে ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত করা বিস্ফোরক পদার্থের পরীক্ষা যখন চলছিল ওই থানার সামনে, তখন আচমকায় বিস্ফোরণে আরো অন্তত 10 জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন 32 জনের বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে অধিকাংশই পুলিশের ফরেন্সিক আধিকারিক, যারা ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন। দুর্ঘটনার প্রসঙ্গে ভারতের জম্মু কাশ্মীরের DGP নলিনী প্রভাত জানিয়েছেন,
A huge quantity of explosive substances, chemicals and reagents were also recovered from Faridabad on 9th and 10th of November 25. This recovery, like the rest of the recoveries which we have done, was transported and kept securely in the open area of police station Naugam. Due to the unstable and sensitive nature of the recovery, the sampling process, the handling was being done with extreme caution, with utmost caution by the FSL team. However, unfortunately, during this course, last night around 11:20 p.m., an accidental explosion has taken place. Any other speculation into the cause of this incident is unnecessary.
এবার রাজনীতির খবর, পশ্চিমবঙ্গ লাগোয়া বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের সংযুক্ত জনতা দলের সঙ্গে জোট বেঁধে দেশের শাসক দল বিজেপি অভূতপূর্ব ভালো ফল করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের নির্বাচনী প্রচারে কার্যত উড়ে গিয়েছে রাহুল গান্ধীর দল কংগ্রেস এবং লালু প্রসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল। ভোটের ফলে মোদী নীতিশ ঝড়ের আভাস পেতেই বাংলা দখলের হুঙ্কার দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। আর সেই নির্বাচনী ঝড় সুনামিতে বদলাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলে দিয়েছেন পশ্চিমবঙ্গ জয়ের রাস্তা প্রশস্ত করল বিহার। এবার পশ্চিমবঙ্গই যে বিজেপির একমাত্র লক্ষ্য তা দিল্লিতে বিজেপির সদর দপ্তরের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যেই বলেছেন। কার্যত হুঁশিয়ারি সুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিহারের মতো বাংলা থেকেও জঙ্গল রাজ উপড়ে ফেলা হবে। স্বভাবতই বিজেপির পশ্চিমবঙ্গের নেতারাও মুখ খুলেছেন। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন,
সেখানে সুশাসন জয়ী হয়েছে, বিকাশবাদ জয়ী হয়েছে, রাষ্ট্রবাদ জয়ী হয়েছে এবং অপারেশন সিন্দুরের পরে প্রথম নির্বাচন হয়েছে। মানুষ উহাল ভরে দেশকে শক্তিশালী করার জন্য বিহার বাংলা আমরা 1905 এর আগে অঙ্গবঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ।
এরপরই পাল্টা দিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের নেত্রী এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন নরেন্দ্র মোদী, বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছেন। 2026 মানে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দেবে গণতান্ত্রিক উপায়ে কিভাবে এই অপমানের জবাব দিতে হয়।
আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি বলছেন গঙ্গা বয়ে যায় বিহার দিয়ে এবং এসে পৌঁছয় পশ্চিম বাংলায়, আর বিজেপিও ঠিক তেমনি করে বিহার থেকে পশ্চিম বাংলায় বয়ে চলে আসবে। দারুণ কথা, তবে অত উত্তেজনাও ভালো না আর অত দুঃস্বপ্ন দেখা ভালো না। স্বপ্ন ভালো কিন্তু দুঃস্বপ্ন নয়।
এতক্ষণ বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনলেন। পরিবেশনায় ছিলাম আমি পার্থ মুখোপাধ্যায়।
এরকম স্টোরি আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।